শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৩:৩০। আমি সুগুপ্ত নসরিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির বিশিষ্ট নেতাদের সঙ্গে তাঁর নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছেন।
ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হওয়ায় তাঁর দেশ তিস্তা নদীর পানি বণ্টন সহ দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে আশাবাদী।
কবি নজরুলের স্মৃতিচারণ করেছেন খিলখিল কাজী।
প্রতিনিয়ত আমরা যে পেপার গুলো পাই, খবরের কাগজ, সেগুলো নিয়ে তিনি নাড়াচাড়া করতেন।
এছাড়াও রয়েছে নিয়মিত আয়োজন আলাপন, আজকের বিষয় ভারতের লোকসভা নির্বাচন ২০১৯, প্রত্যাশা ও প্রাপ্তি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। ভারতের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির বিশিষ্ট নেতাদের সঙ্গে তাঁর নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে বৈঠকে বসেছেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী।
এখনই প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভা গঠনের প্রাথমিক আলোচনা করে ফেলতে চাইছেন, যাতে নতুন সরকার শপথ গ্রহণ করেই কাজ শুরু করতে পারে। বিজেপি সূত্রের খবর, নতুন ক্যাবিনেটে নতুন কিছু মুখ দেখা যাবে, পুরনোদের কেউ কেউ বাদ যাবেন। যেমন দলীয় সভাপতি অমিত শাহের বিরাট সাফল্যের পুরস্কার হিসেবে মোদী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী করতে চান, তাহলে রাজনাথ সিং হতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থতার কারণে আর নাও থাকতে পারেন, একই কারণে না থাকার সম্ভাবনা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। ওদিকে ভোটে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে রাহুল গান্ধী সভাপতির পদ থেকে ইস্তফা দিতে চাইছেন। সেই বিষয়ে এবং দলের পরবর্তী পদক্ষেপ কী হবে ঠিক করতে আগামীকাল শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসছে। শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের শোচনীয় ফল নিয়ে আলোচনার জন্য দলের ৪২ জন প্রার্থী ও নেতাদের বৈঠক ডেকেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর জয়লাভে যুক্তরাষ্ট্র আশাবাদ ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান আর্টিগাস এক বিবৃতিতে বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভের জন্য নরেন্দ্র মোদী ও তার জাতীয় গণতান্ত্রিক জোটকে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের নির্বাচন হচ্ছে মানব ইতিহাসে গণতন্ত্রের সবচাইতে বড় অনুশীলন। সারা বিশ্বে গণতন্ত্রের জন্য এবং মানুষের জন্য তা একটা অনুপ্রেরণা। ঐতিহাসিক সংখ্যায় ভোট দেওয়ার জন্য এবং অসাধারণ নৈপুণ্যের সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য আমরা ভারতের জনগণকে এবং সরকারকে সাধুবাদ জানাই। যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটা বলিষ্ঠ অংশদারিত্ব রয়েছে, যার ভিত্তি হচ্ছে অভিন্ন মূল্যবোধ, দুই জনগোষ্ঠীর মধ্যে দৃঢ় সম্পর্ক এবং ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি। আমাদের এই আস্থা রয়েছে যে দুদেশের মধ্যে এই গভীর সম্পর্ক অব্যাহত থাকবে। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে, ২৪ ঘণ্টাও হয়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শাসক দলের আক্রান্ত হওয়ার খবর আসতে শুরু করেছে। এরই প্রেক্ষিতে কাঠগড়ায় তোলা হয়েছে বিজেপিকে। এ সম্পর্কে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
বিজেপির পাল্টা দাবি, এসবই শাসক দলের অন্তর্দ্বন্দ্বের ফল। ভোটের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে গিয়েছে বিজেপির দখলে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটায় সিতাইয়েও তৃণমূলের ব্লক কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ। স্থানীয় নেতা অশোক কুমার রায়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তুফানগঞ্জ মহকুমা চিলা থানা এলাকায় বিজেপির জয়োল্লাসের মিছিলে হামলা চালায় তৃণমূল কংগ্রেস। হামলায় জখম হন ৫ জন বিজেপি কর্মী। উত্তেজনার খবর স্বীকারও করে নিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার অমিত কুমার সিং। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। রাজ্যের হাওড়া জেলার শালিমার এলাকাতেও তৃণমূল বিজেপি সংঘর্ষের ফলে দুই দলের একাধিক কর্মীও আহত হওয়ার খবর এসেছে। আজ সকাল থেকেই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা, চলছে পুলিশের টহলদারিও। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় যখন বহু মানুষ মসজিদে ছিলেন তখনই বোমা আক্রমণ ঘটে। ওই হামলায় সরকারপন্থী সুপরিচিত এক ধর্মীয় নেতা প্রাণ হারিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাজধানীর এলাকাবাসীরা জানিয়েছেন, জুমার নামাজে ইমামতি করার সময় বোমা বিস্ফোরিত হয় এবং মৌলবি সামিউল্লাহ রায়হান নিহত হন। ওই হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের কারো কারো অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে ওই আক্রমণের দায়িত্ব কেউ এখনও স্বীকার করেনি। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। পুলিশ জানিয়েছে, শুক্রবার কোয়েটার পাস্তুনাবাদ এলাকায় বোমা হামলায় একটি মসজিদ সহ অন্যান্য ভবনের ক্ষতি হয়েছে। ওই আক্রমণটি হয় জুমার নামাজের সময় যখন স্থানীয় বাসিন্দারা মসজিদে ছিলেন। অস্থিতিশীল বালুচিস্তান প্রদেশের কোয়েটায় দীর্ঘদিন ধরে তেমন সক্রিয় নয় কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে এবং সেখানে অন্যান্য জঙ্গিরাও সক্রিয়। এ মাসের প্রথম দিকে গোয়াদার বন্দরের কাছে বিলাসবহুল হোটেলে যে হামলা হয়, বিচ্ছিন্নতাবাদীরা ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচনে বিজেপি জয়ী হওয়ায় তার দেশ তিস্তা নদী পানি বণ্টন সহ ঝুলে থাকা দ্বিপাক্ষিক সকল সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে আশাবাদী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, নরেন্দ্র মোদী যেহেতু দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন, তিস্তা সমস্যার সমাধানে গতি আসবে বলে বাংলাদেশ মনে করছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনও বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ভারতে এনডিএ জোট ক্ষমতায় আসায় তিস্তা সহ সকল অভিন্ন নদ নদীর পানি বণ্টনের ইস্যুর এবার সুরাহা হবে বলে তিনি মনে করেন। রোহিঙ্গা সংকট সমাধানেও ভারত সরকারের আরো সহযোগিতা মিলবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের গুজরাটের সুরাটে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার আতঙ্কে বহুতল থেকে ঝাঁপ দেওয়ার কারণে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
ওই বহুতলের দ্বিতীয় তলে একটি কোচিং সেন্টার চলছিল বলে জানা গেছে। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গে আতঙ্কে অনেকে বহুতলের উপর থেকে ঝাঁপ দিয়েছে। ঘটনাস্থলে যায় দমকলের ১৮টি ইঞ্জিন। ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সুরাতের পুলিশ কমিশনার সতীশ কুমার মিশ্র জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কারণ সব মিলিয়ে ৪০ জন পড়ুয়া ঝাঁপ দিয়েছেন ওই বহুতলের উপর থেকে। এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করেন প্রধানমন্ত্রী, টুইটে তিনি গুজরাট সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। ঘটনার সঙ্গে সঙ্গেই তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পরমাশিস ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার প্রশ্নে টেরিজা মে নিজের দলের মধ্যে মতবিরোধ সৃষ্টির ফলে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মার্গারেট থেচার এবং ডেভিড ক্যামেরনের পর তিনি হচ্ছেন তৃতীয় নেতা যিনি পদত্যাগ করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী টেরেসা মের মন্ত্রিপরিষদ থেকে ব্যাপক সংখ্যক মন্ত্রীর পদত্যাগের হুমকি এবং নিজের দলের সদস্যদের প্রতিবাদের কারণে তিনি শুক্রবার পদত্যাগ করার ঘোষণা দিতে বাধ্য হন। তবে কনজারভেটিভ দলের নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন। উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচির রাশিয়ার মধ্যস্থতা চুক্তিতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তার জন্য ওয়াশিংটনকে তারা দায়ী করছে। উত্তর কোরিয়া বলেছে, ওয়াশিংটন পরমাণু শক্তি প্রত্যাহারের যে দাবি করে আসছে সেই দাবি আমেরিকা বাদ না দিলে উত্তর কোরিয়া কখনোই আলোচনায় বসবে না। সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের জনগণ তিন দিন ব্যাপী শোক দিবস পালন করছেন। গত মঙ্গলবার চাদ সংলগ্ন সীমান্ত শহরে ব্যাপক গণহত্যায় যে ৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান তাদের প্রতি দেশবাসী শোক জ্ঞাপন করছেন। প্রেসিডেন্ট জানিয়েছেন দেশবাসীকে ৭৭ বছর বয়সী খ্রিস্টান একজন নানির প্রতিও শোক জ্ঞাপন করার জন্য। সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিকের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে নানের ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করা হয়। ওই হামলার জন্য প্রেসিডেন্ট 3R নামের একটি জঙ্গি দলকে দায়ী করছেন। তিনি বলেছেন, ওই হামলার সঙ্গে জড়িত দলের নেতাকর্মী এবং যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তারা যেন আত্মসমর্পণ করেন। জাতিসংঘের শান্তি মিশনের কর্মীরা উত্তর পশ্চিমাঞ্চলের পাওয়া এলাকায় পাহারা দেওয়ার জন্য এগিয়ে এসেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আজ রাত পোহালে কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী। নজরুল যে কেবল বাংলাদেশের জাতীয় কবি তাই নয়, তিনি গোটা মানবতাবোধের কবি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সোচ্চার কণ্ঠ। কবির নাতনি খিলখিল কাজী তার এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন নজরুলের, নজরুলের আদর্শ তুলে ধরার কথা বলেছেন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী আনিস আহমেদ।
খিলখিল কাজী, আপনি নজরুল ইসলামের দৌহিত্রী, তার নাতনি, ছোটবেলা থেকেই তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আপনার। আপনার দাদুর সেই স্মৃতি কতটুকু মনে আছে আপনার?
অনেকটাই মনে আছে, কারণ আমার দাদি তো মারা গেল, মারা যাওয়ার পর আমার দাদুকে নিয়ে আসা হয়েছিল সিআইটি রোডের ফ্ল্যাটে। মানে আমার মা উমা কাজী দাদু যেহেতু সেবা করার জন্যই এসেছিলেন এই পরিবারে, পরবর্তীকালে আমার বাবা কাজী সব্যসাচী স্ত্রী হয়েছিলেন, সেই সূত্রে আমার দাদি মারা যাওয়ার পর মা বাবার কাছে দাদু চলে আসেন এবং তখন আমি অনেকটাই ছোট। তখন আমার মনে আছে আমার দাদুকে তখনই দেখলাম, কিন্তু আমাদের দেয়ালে যেই ছবিটা লাগানো থাকতো দাদুর ঝাঁকড়া চুল, বড় বড় চোখের সেই অপূর্ব একটা দীপ্ত চেহারা, সেইটা সেই সময় দাদু, মানে দাদু পেয়েছে অনেকটা বয়স হয়ে গিয়েছিল, ওটা তো অসুস্থতার বয়স আমি বলছি, এবং চুলগুলো সাদা হয়ে গেছিল, সোনালি চুল, রুপোলি চুল হয়ে গেছিল, এবং প্রায় দেখতাম খাটের উপরে বসে থাকতেন এবং মা এবং বাবা তাকে প্রায় ওই মানে প্রতিনিয়ত আমরা যে পেপারগুলো পাই খবরের কাগজ সেগুলো নিয়ে তিনি নাড়াচাড়া করতেন এবং ভিড় করে যেন মনে হচ্ছে তিনি পড়ছেন। এইগুলো দেখেছি এবং অনেকের ধারণা যে তার কথা বন্ধ হয়ে যাওয়ার পরে তার চিন্তা শক্তিটাও কমে গেছিল, কিন্তু সেটা ঠিক নয়, কারণ তিনি আমার মাকে চিনতে পারতেন, আমার বাবাকে চিনতে পারতেন এবং সেই সঙ্গে আমরা ভাই বোনরা যখন থাকতাম, আমার বোন মিষ্টি, আমার ভাই বাপি, আমরা তিন ভাই বোন যখন দাদুর ঘরে থাকতাম, দাদুর সাথে খেলা করতাম, তিনি ইশারাতে সবকিছু বুঝতে পারতেন। শনিবার আর রবিবার ছুটির দিন ছিল যেহেতু ভারতে, তখন পশ্চিমবঙ্গে, তখন দাদুকে বলা হতো আপনাকে এখন পরিষ্কার করে মা বলতেন, কারণ তিনি তো ছোট শিশুর মতন হয়ে গেছিলেন, তার খাওয়া দাওয়া, তার কাপড় পরানো সবই মা করে দিতেন, দাদুকে সাজিয়ে গুছিয়ে মানে বসিয়ে দিতেন এবং বলতেন বাবা এখন অনেক লোক আপনাকে দেখতে আসবে, আপনি কিন্তু কাপড় নষ্ট করবেন না, সুন্দর মতন হয়ে থাকবেন, দাদু সেটাই শুনতেন। এবং ঘরে একটা হারমোনিয়াম রাখা থাকতো, যে কেউ আসলেই যদি তিনি গান গাইতে পারতেন দাদুর সামনে বসে গান শোনাতেন এবং হারমোনিয়ামের দিকে বারবার হাতটা দেখিয়ে দিতেন যে হারমোনিয়াম বাজিয়ে গানটা গাও। তারপরে অনেক সময় দাদু খিদে পেলে আমাদের রান্নাঘরটা ছিল ঠিক দাদুর বেডরুমের, মানে যেখানে দাদু শুতেন ঘুমাতেন সেই ঘরের পাশেই, তা মা অনেক সময় মায়ের যদি একটু দেরি হতো দাদু নিজেই চলে আসতেন, মা বুঝতে পারতেন যে দাদু খিদে পেয়েছে, তখন মা বলতেন বাবা আপনি এক্ষুনি খাওয়া নিয়ে আস। এইসব দেখেছি এবং দাদুর জন্মদিন এলে এই বাড়িটাতে কি হতো কলকাতা সিআইটি রোডের বাড়িতে আপনাকে বোঝাতে পারবো না, মানে আমি কাউকে যারা এই সময় দেখেছেন তাকে যে জন্মদিনে গিয়েছেন তারা বুঝতে পারবেন। ফুলে ফুলে দাদু ঢেকে যেতেন এবং বিখ্যাত জনেরা, তখন তো সেই সময় আমি যখন কথা বলছি এটা 71-72 কথা বলছি, তখন মানে দাদু প্রায় সব ছাত্র ছাত্রীরা দেখেছিলেন, তারা সবাই আসতেন, যেমন পাহাড়ি সান্যাল একজন বিখ্যাত অভিনেতা ছিলেন তিনি আসতেন, তারপরে গানের শিল্পী আঙুলবালা, ইন্দুবালা দেবী, তারপরে ধীরেন্দ্র চন্দ্র মিত্র, তারপরে সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, ফিরোজা বেগম, তারপরে তখনকার সময় মানবেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে মানে যত গানের শিল্পী এবং দাদুর বন্ধু বান্ধব, যেমন শৈলজা রঞ্জন মুখোপাধ্যায়, তারপরে পবিত্র গঙ্গোপাধ্যায়, তারপরে মানে যারা দাদুর সাথে, জগৎ ঘটক, নিতাই ঘটক, এরা যারা বেঁচে ছিলেন তারা সবাই সেদিন দাদুর কাছে আসতেন এবং দাদুকে নিজেরাই বলতেন যে কাজী আমি, আমাকে চিনতে পেরেছো, আমি অমুক, আমি কই, দাদু ঠিক তখন মাথা নাড়তেন। আর আমরা ছোটরা কি করতাম, দাদুর গলায় এত মালা পরানো হতো, আমরা সেই মালাগুলো খুলে দাদুর পাশে রেখে দিতাম।
বাহ, আরেকটা ব্যাপারে জানতে চাই যে আপনার এই যে নিজের স্মৃতি তো আছেই বললেন, আপনার মা উমা কাজীর কাছ থেকে নজরুল সম্পর্কে নিশ্চয়ই আপনি গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে পেরেছেন, সেগুলো কি একটু সংক্ষেপে বলবেন?
দাদু তো 1942 সালে কথা বন্ধ হয়ে যায়, তারও অনেক বছর মানে পরে মা দাদুকে সেবা করতে আসলেন। যখন দাদুকে 52 লন্ডনে পাঠানো হলো, তখন তার কিছুকাল পরে মা সেবিকা হিসেবে দাদুর কাছে আসেন। সেই হিসেবে মা বলছেন তখন দেশের অবস্থা এবং সংসারের অবস্থা, দাদুর শারীরিক অবস্থা ঠিক তেমন ছিল না, তারপরেও মা তাকে যত্ন করে, সেবা যত্ন করে তাকে অনেকটা সুস্থ করেছিলেন, যেটা আমার দাদি প্রমীলা নজরুল ইসলাম খুব খুশি হয়েছিলেন সেটা দেখে। তারপরেই তো আমার বাবা আমার মাকে বিয়ে করার জন্য মানে স্থির করলেন যে এরকম একজন মহিলা যে মেয়ে আমার বাবাকে এত সুন্দর করে সেবা যত্ন করে নিজের সন্তানের মতন করে দেখতে পাচ্ছে, এরকম একজনকেই আমার দরকার বলে বাবা তখন প্রয়োজন, দাদুর প্রয়োজনে তখনই বাবা মাকে বিয়ে করলেন। এবং তারপরে মায়ের কাছে শুনেছি যে দাদুর চুল কেটে দিতেন বাবা, দাড়ি কামিয়ে দিতেন বাবা কাজী সব্যসাচী, এবং মা বলতেন বাবা একটু আঙুলগুলো লম্বা করুন আমরা নখ কেটে দেবো, ঠিক আঙুলগুলো বার করতেন এবং মা একটা ছোট্ট কাঁচি দিয়ে দাদুর নখগুলো কেটে দিতেন, এবং অনেক সময় চুলটা বড় হয়ে গেলে সেই চুলগুলো কেটে একটা ছোট্ট বক্সে মাকে ভরে রাখতে দেখেছি। নানান গুণীজনেরা আসতেন, দাদুকে দেখতেন, দাদুকে দেখে অনেকে কান্দতেনও, যে যে নজরুলকে দেখেছিলেন তারা যে বিদ্রোহী বলা হচ্ছে তাকে, সাম্যের কবি বলছে তাকে, চারণ কবি বলা হচ্ছে, সেই কবি আজকে নিস্তব্ধ ছোট শিশুর মতো হয়ে গেছে।
এই প্রসঙ্গে একটু জানতে চাই, আপনি একটু আগেই বলছিলেন যে নজরুল বিদ্রোহী কবি ছিলেন, চারণ কবি ছিলেন, আমরা জানি অনেক মানবতাবোধ মানবতাবাদ তার মধ্যে কাজ করেছে, তো আজকের এই যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বিশ্ব যেখানে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীগত বিভেদের কারণে মানুষ দ্বিধা বিভক্ত হচ্ছে, সেই সময় নজরুলের প্রাসঙ্গিকতাকে আপনি কিভাবে দেখবেন?
আমি শুধু বছরে একবার কবির জন্মদিন পালন করছি, টেলিভিশন রেডিওগুলোতে শুধু কবির সেই দিনের জন্য কিছু কবিতা গান নাচ হচ্ছে, এইটুকু করেই নজরুলের জন্য আমরা কর্তব্য শেষ করে ফেলছি, কিন্তু সেটা ঠিক নয়। কারণ এমন একটা সময় এখন আমাদের পৃথিবীতে চলছে, নজরুল ইসলাম কখনোই মানবতার লঙ্ঘন পছন্দ করেননি, তিনি প্রতিটি কবিতায় গানে সেগুলো প্রকাশ করে গেছেন এবং তার কত সাহিত্যে তিনি এগুলো আমাদের জানিয়ে গেছেন। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান, মানুষকে তিনি সবচেয়ে বড় হিসেবে দেখেছেন, আর সেই মানুষের উপরই আজকে এতটা আঘাত, জাতিগত লড়াই হচ্ছে যেগুলো তিনি একদম ঘৃণা করে সব জায়গায় জানিয়ে গেছেন। হিন্দু মুসলমানের মিলনের জন্য তিনি কত গান রচনা করেছেন, লিখেছেন, এবং নিজের জীবনেও একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিলেন, তো এগুলো নিজের জীবন দিয়ে দেখেছেন, মানুষের জয় গান করেছেন। এই মানুষটা আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে নজরুলের আদর্শ। নজরুলের আদর্শ ছিল যে মানুষকে ভালোবাসা, দেশ মাতৃকাকে সেভাবে ভালোবেসে, মানুষকে ভালোবেসে মানুষের পথে চলতে শেখানো, এইটা নজরুল আমাদের দেখিয়েছেন। আর সেই কাজগুলোকেই এখন আমাদের দরকার, যে মানুষের কাছে তার এই আদর্শগুলো পৌঁছে দেওয়া। আর এগুলো পৌঁছাতে হলে আমাদের বছরব্যাপী তার গান কবিতা বেশি বেশি করে আমরা প্রচার করব। এবং দাদু তো দেখুন নানান অঙ্গের গান লিখে গেছেন, দেশাত্মবোধক থেকে শুরু করে গণজাগরণমূলক শুরু করে সব গান। একসময় আপনি জানেন যে নেতাজি সুভাষচন্দ্রের খুব প্রিয় পাত্র ছিলেন, তিনি 2 বছরের বড় ছিলেন মাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। তা আমি শুনেছি মায়ের কাছে বাবার কাছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটাও নাকি মিটিং হতো না দাদুর গান ছাড়া। তিনি নিজেই বলেছেন আমরা যখন যুদ্ধে যাবো নজরুলের গান গাইবো, আমরা যখন যুদ্ধ থেকে ফিরে আসবো তখনও নজরুলের গান গাইবো, আমরা কারাগারে যাবো তখনও নজরুলের গান গাইবো। তো এই নজরুলের গান দিয়ে জানেন তো একটা সমাজকে তিনি বদলে ফেলেছিলেন তার কবিতা গান দিয়ে। আমরাও কিন্তু এটা পারি এখন, আমরাও কিন্তু সমাজকে বদলানোর একমাত্র হাতিয়ার হচ্ছে নজরুলের গান কবিতা তার বাণীগুলো।
বাংলাদেশে নজরুলকে নিয়ে বেশ কিছু কাজ হচ্ছে, বাংলাদেশে নজরুল ইনস্টিটিউট এবং বিভিন্ন সংগঠন কাজ করছে, তো এই বাংলাদেশে নজরুলকে নিয়ে আপনি কি ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন?
আমি তো নজরুল ইনস্টিটিউটেই আছি, ট্রাস্টি বোর্ডে আছি, এবং আমি নজরুলের সব কাজকর্মেই নজরুল ইনস্টিটিউটে যা কিছু, মনে করুন বই প্রকাশনা থেকে শুরু করে, আমরা কয়েক বছর ধরে শুরু করেছি সারা বাংলাদেশের জেলাগুলোতে, যেখানে তো দাদু নিজে যেখানে যেসব জেলাতে গেছেন সেখানে তো যাচ্ছি, এবং সব জেলাগুলোতে গিয়ে নজরুলের গান কবিতা তার সাহিত্য নিয়ে আলোচনা, প্রতিযোগিতামূলক কাজকর্ম, নতুন প্রজন্মের কাছে তার গান কবিতা নিয়ে আলোচনা, তার সংগ্রামী বর্ণাঢ্যমূলক জীবনের কথা বলা, এগুলো শুরু করেছি আমরা এইসব কাজগুলো। আমার মূলত হচ্ছে আমি কি গান গাইছি কবিতা পড়ছি সেটা না, আমার মূল কাজ হচ্ছে আমার দাদুর যে রেখে যাওয়া কাজগুলো সেগুলো যদি আমরা এগিয়ে না দিই মানুষের কাছে, নতুন প্রজন্মের কাছে, তাহলে তো নজরুলের কাজগুলো মানে নজরুলকে বুঝবে না কেউ। এই বোঝানোর জন্যই আমরা এই কাজগুলো হাতে নিয়েছি, বাংলাদেশের নানান প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, নজরুলের কথা বলছি, নজরুলের গান গাওয়ানো হচ্ছে, আমরা সিলেক্ট করছি নতুন প্রজন্ম থেকে কারা নজরুলকে নিয়ে ভাবছে।
খিলখিল কাজী, আপনার কাছে আরো কথা শুনবো আমরা ফেসবুক লাইভ অনুষ্ঠানে, আজই বাংলাদেশ সময় রাত 11:15, ভারতের সময় রাত 10:45। ততক্ষণের জন্য বিরতি দিচ্ছি আপনার কাছ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এই সুযোগ করে দিলেন এখানে কথা বলার জন্য।
সিঙ্গাপুরে দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশে নির্মাণ শ্রমিক মিয়া জুবায়েদকে 2,10,000 সিঙ্গাপুর ডলার ক্ষতিপূরণ দিতে ঠিকাদারি সংস্থা আভা গ্লোবালকে নির্দেশ দিয়েছে দেশটির জনশক্তি মন্ত্রণালয়। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় দেয়া এক বিবৃতি অনুযায়ী দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটির একটি ভবনের নির্মাণ কাজ পেয়েছিল আভা, কিন্তু তারা উপর ঠিকাদারি সংস্থা কেন পালকে দিয়ে কাজটি করায়। অথচ তদন্তে প্রমাণিত হয়েছে এই উপর ঠিকাদারি সংস্থাটি কর্মক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করেনি। বাংলাদেশি শ্রমিকটিকে তারা যথাযথ প্রশিক্ষণ এবং হেলমেট সহ উপযুক্ত রক্ষা কবচ না দিয়ে সিলিং প্যানেল স্থাপনে নিয়োগ করেছিল। 5.5 মিটার উপর থেকে জুবায়েদ পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তিনি চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। এই ঘটনায় কেনপাল নিয়োজিত তদারককারী 33 বছর বয়সী কর্মকর্তা সরকার মিটুনকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায়ে 9 সপ্তাহের জেল দেওয়া হয়েছে। গত সপ্তাহে ফেসবুকে সিঙ্গাপুরের জনশক্তি প্রতিমন্ত্রী জাকি মোহাম্মদ পোস্ট দিয়েছেন, সাপ তদারকিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে। চলতি বছরের কর্মক্ষেত্রে 9টি মৃত্যুর ঘটনায় 6টির শিকার হয়েছেন নির্মাণ শ্রমিকরা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে এবং অনুষ্ঠান দেখছেন। বন্ধুরা, প্রিয় দর্শক যারা দেখছেন এবং শুনছেন, ভাবছেন কি খেলাধুলার খবর? না, আজকেই নয়, সাপ্তাহিক আমাদের খেলাধুলার খবর আবার ফিরে আসছে। রবিবার থেকে শুরু হবে এই সাপ্তাহিক আয়োজন, খেলাধুলার নিয়মিত পরিবেশনা, সাপ্তাহিক পরিবেশনার আপনারা শুনবেন আগামী রবিবার থেকে। আমাদের অনুষ্ঠানে যোগ দেবেন এবং খেলার খবরের বিশেষ কিছু জানার থাকলে আমাদের অবশ্যই জানাবেন। বিশ্বকাপ ক্রিকেটের শুরু 30 মে থেকে, তার আগে আমরা শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন, সঙ্গে থাকবেন। আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, ভারতের লোকসভা নির্বাচন 2019, প্রত্যাশা ও প্রাপ্তি। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আলাপনের এই আজকের আয়োজন থেকে। আর আমার সঙ্গে যেমন বললেন শগুফতা, রয়েছেন তাওহিদুল ইসলাম। তো তাওহিদ, আমাদের সঙ্গে তো আমরা দুজন এখানে আছি ওয়াশিংটনে, কিন্তু আমাদের সঙ্গে ভারত থেকে যোগ দিচ্ছেন কয়েকজন, এবং সেই তাদের নাম আমরা বলে দিই।
জি, আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন, যাদের কাছ থেকে আমরা আসলে বিশ্লেষণ জানার চেষ্টা করব ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে। 4 জনের পরিচয় করি দিয়ে পা?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
জি, আমাদের সঙ্গে রয়েছেন টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সাংবাদিক ও বিশ্লেষক মহুয়া চ্যাটার্জি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কংগ্রেস বার্তার মুখ্য সম্পাদক সুনময় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা
দীপঙ্কর চক্রবর্তী। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা টেলিফোনে আছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর দীপঙ্কর যোগ দিয়েছেন তো? প্রতিদিনই তো খবর শোনালেন, তো এবারে আরো কিছুটা তো শুনবো আপনার কাছ থেকে আপনার মতামত। তো আমরা তাহলে শুরু করি যে এই যে নির্বাচন হয়ে গেল এবং যারা আপনারা নিশ্চয়ই এটাকে অনুসরণ করেছেন যে কিভাবে হলো এবং যেমনটি এক্সিট পোলের ফলাফলে আমরা দেখেছিলাম, তার আগে অনেক চিন্তা ভাবনা ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল, সব কিছু ছাড়িয়ে বিজেপি মানে ক্ষমতাসীন দলই 351টি আসনে জয়ী হয়ে মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছেন। তো তারপরে কংগ্রেস জোট 92টি এবং অন্যান্য দলগুলো 99। সব থেকে যেটা মানে প্রশ্নবোধক এই মুহূর্তে আমাদের কাছে মনে হচ্ছে, তাহিদ কি বলতো?
আপা, এমন একটা বিজয় যেটি আসলে প্রত্যাশিত ছিল অনেকে বিশ্লেষকরা বলছেন, কিন্তু তার থেকেও বেশি ভালো করেছে।
গণতান্ত্রিক দেশ, বিশাল গণতান্ত্রিক দেশ ভারত, এবং সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সব ক্ষেত্রে হয় না, সব জায়গাতেই হয় না, অনেকের মনের মধ্যে প্রশ্ন এখনো রয়ে গেছে যে এই সংখ্যাগরিষ্ঠতা যেমন তুমি বললে যে সেটা কিভাবে সম্ভব হলো। তো আমরা প্রথমে কার কাছে যাচ্ছি?
আমরা মহুয়া চ্যাটার্জির কাছে একটু যেতে চাই। উনি আসলে আমাদের সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি থাকবেন না, খানিক সময় থাকবেন, সে কারণে ওনার কাছ থেকে একটু বিশ্লেষণটা জেনে নিই। জি, মহুয়া চ্যাটার্জি, আপনার কাছ থেকেই জানতে চাই যে সাধারণত পাঁচবার ক্ষমতা থাকার পর ভারতে দ্বিতীয়বার সরকার গঠন করেছে এবং সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, এটি একটি ইতিহাস ভারতের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে। আপনি কি কারণ মনে করেন?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এটা এটা খুবই মানে স্বাভাবিক ঘটনা নয় ভারতের গণতান্ত্রিক ইতিহাসে। যদিও ফেরত এসছেন
নরেন্দ্র মোদি,
রুলিং পার্টি, সেটা আগেও হয়েছে, কিন্তু যেভাবে সংখ্যাগরিষ্ঠতা বাড়িয়ে ফেরত এসছেন এবং সেটা সেইটা কিন্তু বেশ নজিরবিহীন। এবং সেটার ফলে যেটা হয়েছে যে যে যতটা আসন নিয়ে ওরা ফিরেছেন তার সংখ্যা এতই বেশি যে এটাকে আমরা যেটাকে আমরা ইংরেজিতে ব্রুট মেজরিটি বলে থাকি, সেই ডেফিনেটলি আমরা সেটা বলতে পারি। এবং তার মানে সেটার কারণ যদি বলেন তাহলে এক তো প্রথম এবং শেষ কারণ সমস্তটাই বলা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে একটা পার্সোনা, যে একটা লার্জার দেন লাইফ ইমেজ যেটা তৈরি হয়েছিল, সেই ইমেজটাকেই কিন্তু মানুষ গ্রহণ করেছেন। এবং সেই এবং তার তার যে বিপক্ষে যারা ছিলেন তারা অনেকগুলি দল একসাথে জোট বেঁধে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, হয়তো ফর্মালি না হলেও ইনফর্মালি তারা একটা জোট তৈরি করেছিলেন। এবং সেই জোটের মুখে, জোটের কিন্তু কোনো মুখ ছিল না স্পেসিফিক্যালি। তো একটা বিশেষ কারণ হিসেবে ধরা হচ্ছে যে মানুষের মধ্যে যে এই একদিকে একটি মুখ এবং যিনি অলরেডি কিছুটা ডেলিভার করেছেন সেই জায়গা থেকে, এবং আরেক দিকে কোনো মুখ বিহীন একটি বিপক্ষ, সেই জায়গাটা থেকে মানুষ কিন্তু বেছে নিয়েছেন যে মোদিকেই আরেকবার তাকে সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই সুযোগটাকে আরো বড় করে বাড়িয়ে দেওয়াটা এইটার এইটার পুরো ক্রেডিট, পুরো যোগ্যতাটাই কিন্তু মোদি এবং মোদির জন্য যে বিজেপি পার্টির যিনি প্রধান অমিত শাহ তাকে সেই ক্রেডিটটা দেওয়া হবে। এবং তারা যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করেছেন এবং যে যে ধরনের ক্যাম্পেইন করেছেন, যে তাদের ক্যাম্পেইনের মূল মন্ত্রই ছিল যে একদিকে মোদি এবং তিনি একজন শক্ত সমর্থ লিডার এবং তিনি দেশের নাম সারা পৃথিবীতে তিনি একটি
সুপ্রতিষ্ঠিত করছেন, শক্ত
রাজ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছেন, এবং মানুষের সেইভাবে তাকে মানুষ গ্রহণ করেছে। এবং দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে ওয়েলফেয়ার স্কিমস গুলো যেভাবে তারা পরিচালনা করেছেন এবং তার ডেলিভারি হোক বা না হোক যেভাবে মানুষের কাছে তার কথা পৌঁছে দিয়েছেন ক্যাম্পেনের মাধ্যমে, সেটাও কিন্তু মানুষের কাছে, অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। এবং আমরা ভেবেছিলাম যে নোটবন্দি বা এই ধরনের জিনিস যেগুলো আমাদের ভারতবর্ষের ইকোনমিকে হিট করেছে সেগুলো কিন্তু সাধারণ গরিব মানুষের কাছে যেভাবে পৌঁছেছে, যে সাধারণ এগুলো এতে বড়লোক মানুষের অসুবিধে হয়েছে কিন্তু গরিব মানুষের কাছে টাকা পয়সা পৌঁছে গেছে, তাদের তাদের কাছে ডাইরেক্ট ট্রান্সফার যেগুলোকে বলা হয়, যেসব স্কিমে
সেটা হয়েছে সাময়িকভাবে হলেও মোদি সরকারের এই যে সফল রথযাত্রা সেটা তো আমরা বলতে পারি যে এই রথযাত্রা তাকে এগিয়ে নিয়ে গেছে, অনেক কিছু উড়িয়ে দিয়েছে একেবারে ধুলোর সাথে, কিন্তু এটা কতদিন টিকবে সেটা তো অবশ্যই এখন দেখতে হবে। তৃণমূল পর্যায়ের মানুষজনের সমর্থন নিয়ে নয় যে মোদি এগিয়ে এসছেন দ্বিতীয়বার, তো আপনি
কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষ যেহেতু ভোটারের সংখ্যা যেহেতু তাদের মধ্যে বেশি, তারা যেভাবে সবাই মিলে গিয়ে ভোট দেন ভোটের দিন সেভাবে কিন্তু ধনী মানুষেরা সবাই গিয়ে ভোটটা দেয় না। তারা হয়তো পার্টিকে বা সরকারকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন কিন্তু কজন ভোট দিতে যান সেটার উপর কিন্তু নির্বাচনের ফলাফল নির্ভর করে। তো তার ফলে গরিব মানুষের মধ্যে যদি এই বার্তা পৌঁছে দেওয়া যায় যে আমরা আপনাদের
জন্য কাজ করছি,
ধনী মানুষের অসুবিধে করলেও আপনাদের ভালোর জন্য আমরা সেই টাকা নিয়েছি এবং সেগুলো আমরা গরিব মানুষের সাহায্যের জন্য ব্যবহার করেছি, সেই কোথাও না কোথাও সেটা ঠিক হোক বা ভুল হোক সেটা কিন্তু কোথাও না কোথাও প্রচুর মানুষ সেই জিনিসটাকে গ্রহণ করেছেন এবং মনে করছেন যে সেটা ঠিক করেছে।
ধন্যবাদ।
তাদের ভালো হলো কি হলো না
সেটা তো আগামীতে দেখা
হয়ে দাঁড়িয়েছে যে ধনী মানুষের অসুবিধে হলো, এটা কোথাও না কোথাও একটা ভারতবর্ষের মতো একটা ডেভেলপিং দেশে যেখানে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি সেখানে কোথাও না কোথাও
একটি হচ্ছে ফির একবার মোদি সরকার, আরেকটি হচ্ছে আপকি বার 300 পার। আপনি যে কথাটি প্রথমে বলছিলেন যে প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, তার দৃঢ়চেতা মনোভাব এসব, সেক্ষেত্রে তারা একটি স্লোগানকে কাজে লাগিয়েছে মোদি বনাম কে, সেক্ষেত্রে আসলে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল কংগ্রেস সহ বিরোধী দলগুলো 2004 সালে নির্বাচনকে সামনে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছে যে তখন অটল বিহারী বাজপেয়ী ছিল, তার বিপরীতে তেমন কোন মুখ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছে, কংগ্রেস জয়ী হয়েছে। সৌম্য বন্দ্যোপাধ্যায়, আপনার কাছ থেকে জানতে চাই প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিত্ব বড় সেটি আমরা এখন দেখতে পাচ্ছি, কংগ্রেসে আসলে তেমনটি হয়নি কেন, কি কারণে, কংগ্রেসের ব্যর্থতা কি ছিল?
দেখুন, রাজনৈতিক ইতিহাস তো সব সময় সমানভাবে চলে না। আজ থেকে 15 বছর বা 20 বছর বা 30 বছর আগে কোনো একটা বিশেষ ঘটনা হয়তো কোনো রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দিয়েছে, সেটা পরবর্তীকালে সেই একই স্ট্র্যাটেজি ডিভিডেন্ড দেবে, এটা কখনো হতে পারে না, হয়ও না। তো 2004 ব্যক্তি কোনো প্রয়োজন ছিল না হয়তো, কিন্তু এখন এই মুহূর্তে মোদির ব্র্যান্ডিংটা যেভাবে হয়েছিল, খুব মানে নিরপেক্ষভাবে বলতে গেলে মোদির ব্র্যান্ডিংটা কিন্তু একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে এই ম্যাসিভ ম্যান্ডেটের পর এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে নরেন্দ্র মোদির ব্র্যান্ডিংটা মারাত্মকভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী করা হয়েছে, দেশপ্রেমের ইস্যুটাকে তার সঙ্গে মিক্স করা হয়েছে। তার পেছনে তো অন্যান্য ইস্যু ছিল, বিভাজনের রাজনীতি থেকে বালাকাট কোর্ট পুলওয়ামা পাকিস্তান সবকিছু ইস্যুগুলো ছিল। কিন্তু আমার যেটা পয়েন্ট আউট করার ব্যাপার এখানে, সে মনে হয়েছে বারবার একজন কংগ্রেসের রাজনীতি কর্মী হিসেবে, যে মানুষের জীবনে যে মূল বিষয়গুলো, মূল ইস্যুগুলো নিয়ে কংগ্রেস মানুষের কাছে গিয়েছিল সেটাকে কভার আপ করে দিয়েছে অ্যাবসলিউটলি কভার আপ করে দিয়েছে দেশপ্রেমের মার্কেটিংটা। এটা খুব মানে মানে এক লাইনে আমি সাম আপ করছি, তার কারণটা হচ্ছে মূল ইস্যু কি, দারিদ্র, বেকারত্ব, কৃষিজীবী মানুষের সমস্যা, ব্যাংকিং ব্যবস্থা বিভিন্ন ভাবে তছনছ হওয়া, দেশি পুঁজি বিদেশে চলে যাওয়া, বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যায় মানুষ আক্রান্ত হয়েছে। সেই ইস্যুগুলো নিয়ে কংগ্রেসের সভাপতি এবং বিরোধী দলগুলো একই সঙ্গে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে চেয়েছিল। যে কোনো কারণেই হোক, সেই ইস্যুগুলো আমরা কোনো মানুষকে কখনো দোষ দেবো না। মার্কেটিং স্ট্র্যাটেজিতে আমাদের কোথাও ভুল ছিল, কোথাও হয়তো মানুষের কাছে পৌঁছানোটা সঠিকভাবে হয়নি। শেষ পর্যন্ত দেশের মানুষ হয়তো মনে করেছেন যে তার ঘরের বেকার যুবকের চাকরির ইস্যু থেকে, কৃষি মানুষের বেঁচে থাকার বিষয়টা থেকে দেশরক্ষা বা দেশপ্রেমের বিষয়টা হয়তো প্রাধান্য পাচ্ছে, এবং পাচ্ছে বলেই আজকে সারা ভারতবর্ষে এটা অস্বীকার করে লাভ নেই। অ্যাবসলিউটলি একটা মোদি ওয়েভ হয়েছে, মোদির ঝড় হয়েছে। লক্ষণীয় বিষয় যেটা মনে হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যে বিজেপি থেকে মোদিতে উত্তরণ, এটা কিন্তু বিজেপির একটা স্ট্র্যাটেজি ছিল। মানে যতবার আমরা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সভা সমিতিতে বিজেপির নাম শুনেছি, তার থেকে অনেক বেশি মোদি নামটা শোনিত হয়েছে, এবং এই মোদির নাম দিয়ে ভোটটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। মোদি কি দিয়েছেন সেটা বড় কথা নয়, যেটা মনে হয়েছে সাধারণ মানুষের মনে, আমাদের অ্যানালিসিস করতে গিয়ে বারবার মনে হচ্ছে যে মোদি একজন ফিগার, একজনই ফিগার, তার বিরুদ্ধে বিরুদ্ধে দলে যারা রয়েছেন তাদের কোনো প্রধানমন্ত্রীর মুখ নেই, ফলে স্বাভাবিকভাবে ২৪টা দল সেখানে রয়েছে, তারা সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন। মোদি সফলভাবে এটা কিন্তু মানুষকে বুঝিয়েছেন, যেটা হয়তো কোনো সারবত্তা ছিল না, কিন্তু এটা মানুষ বুঝেছে যে মোদির মধ্যে একটা লিডারশিপ আছে, তাই মোদি আমাদের ভরসা করা যেতে পারে। কিন্তু মোদির খারাপ দিকটা নিয়ে কিন্তু তারা অ্যানালিসিস করে, কেউ চিন্তা ভাবনা করেন না, আমাদের বিরোধী দলের ব্যর্থতা নিয়ে কোনো অস্বীকার করলাম না। নরেন্দ্র মোদি তার কাজ করেছেন, বিজেপি তার কাজ করেছে, কিন্তু আমরা যারা বিরোধী দলে রয়েছি আমরা এই জায়গাটা কোথায় সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি। মূল ইস্যুগুলো যার জন্য হারিয়ে গেছে, হারিয়ে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, আকাশ ছোঁয়া দাম, বিভিন্ন জিনিসপত্রের দাম, তেলের দাম বৃদ্ধি থেকে নানান ইস্যু রয়েছে। ইস্যুগুলি নিয়ে সারা বছর মানুষ জেরবার হয়ে গেছে, মানুষ প্রতিবাদী হয়েছে, মিটিংয়ে মিছিলে হেঁটেছে, লক্ষ লক্ষ মানুষ রাহুল গান্ধীর সভায় বা অন্যান্য বিরোধী দলের সভায় জমায়েত হয়েছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে, যখন ওই যে আপনাদের বলছিলেন ফির এক বার, আপ কি বার, 300 বার, এই স্লোগান গুলো বোধ হয় মানুষ নিয়ে নিয়ে
মানুষকে হ্যাঁ উদ্বুদ্ধ করেছে। তো দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো। হ্যাঁ দীপঙ্কর, আপনি তো মানে বলা যায় যে তৃণমূল পর্যায়ে বেশ কয়েকজন ভোটার যারা ভোট দিতে যাচ্ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, সেই সময় আপনার কি ধারণা হয়েছিল?
আমি তার আগে রোকেয়া,
হ্যাঁ বলুন,
তার আগে আমি একটু সন্ময়ের একটা কথা ধরে একটু বলি। সন্ময়ের সঙ্গে আমার, আমরা তো একসঙ্গে আনন্দবাজারে কাজ করেছি, খুব ভালো লাগলো আজকে সন্ময়কে এখানে দেখে, এত সুন্দর গুছিয়ে কথা বললো। একটা কথা সন্ময় যেটা বললো, সরি
সন্ময়
যেটা বললেন সেটা হচ্ছে যে দেশপ্রেম, মোদী দেশপ্রেমকে জাগিয়ে তুলতে পেরেছেন, যেটা আর কি কাজে দিয়েছে। আমার একটা কারেকশন আছে বা রিজয়েন্ডার বলবো, এটা দেশপ্রেম নয়, এটাকে জাতীয়তাবাদ বলে। জাতীয়তাবাদ আর দেশপ্রেম এই দুটোর খুব সুন্দর ডেফিনেশন দিয়ে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন দেশপ্রেম মানে কিন্তু জাতীয়তাবাদ নয়, দেশপ্রেম দেশপ্রেম। আমি দীপঙ্কর চক্রবর্তী, আমি দেশপ্রেমিক হতে পারি, আমি জাতীয়তাবাদী নাও হতে পারি। ন্যাশনালিস্ট, যেটা একটা সময় আপনারা খুব ভালোভাবে জানেন যে নাৎসি আমলে জাতীয়তাবাদকে তুলে ধরে কিন্তু ক্ষমতায় এসেছিলেন হিটলার, সেটা দেশপ্রেম ছিল না, সেটা ছিল জাতীয়তাবাদ। তার এই কারণে ওই নাৎসিদের ওই ইহুদি নিধন যজ্ঞ ইত্যাদি করতে হয়েছে। এখানে মোদীর ব্যাপারটাও ঠিক সেই, মোদী বা বিজেপি যাই বলুন, দেশপ্রেম নয় জাতীয়তাবাদকে ধরে, যেটা আমাদের বলতে খুব খারাপ লাগে, কিন্তু তা সত্ত্বেও উগ্র মুসলিম বিরোধিতা, এটা হচ্ছে একটা ওদের একটা এজেন্ডা, এবং সেইটাতে কিন্তু অনেকখানি সফল হয়েছে। কারণ একটা মুসলিম ভীতি, মুসলমানদের প্রতি একটা ভীতি যে জাগিয়ে দেওয়া, সেটাতে ওরা সফল হয়েছে। এই জিনিসটা কিন্তু জাতীয়তাবাদের মধ্যে পড়ে, এটা দেশপ্রেমের মধ্যে পড়ে না। কারণ বহু মুসলিম আছেন ভারতীয় যারা অত্যন্ত দেশপ্রেমিক, আমার তার থেকে কোনো অংশে কম না তারা, কিন্তু তাদের একটু আলাদা করে দেওয়া হয়েছে যে এটা ধর্মের কারণে। এই জিনিসটা জাতীয়তাবাদের মধ্যে পড়ে। আমার মনে হয় সময় আমার কথাটা বুঝতে পারবেন,
আমি আপনাকে একটুখানি একটু সংযোজন করছি।
সেটা হচ্ছে বিরোধীদের কোন প্রশ্ন করার বিষয় এলেই বা অধিকারের প্রশ্ন এলেই সেটাকে অ্যান্টি ন্যাশনাল বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে।
সেটাকে কোন রাজনৈতিক পর্যায়ে না দেখে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, সে শত্রুপক্ষের। এই জিনিসটা একটা অদ্ভুত রকমের হয়েছে। এবং একে ওই রাহুল গান্ধীকে পাপ্পু পাপ্পু বলে একটা নাম দিয়ে ওটাও একটা মানুষ খেয়েছে। পাপ্পু নামটা খুব ভালো লেগেছে জনগণের, কারণ সোনিয়া গান্ধীর ছেলে, সে বাচ্চা ছেলে, যদিও তার 40-এর উপর বয়স, 48 বছর বয়স, এবং তিনি যথেষ্টই ভালো ভালো কথা বলেছেন এবং ভালোভাবে তিনি অনেক কিছু, আমার মতে আমি নিরপেক্ষভাবেই বলছি যে অনেক কিছু করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে ওই পাপ্পু বলে দাগিয়ে দিয়ে এবং তার দেশপ্রেমকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে মোদি এবং বিজেপি কিন্তু অনেকখানি লিভারেজ নিয়ে নিয়েছেন, যেটা দেশের মানুষ অনেকটাই খেয়েছে এবং মোদির বাক্সে ভোট পড়েছে। সুতরাং এটাকে শুধুমাত্র আমি
না, আর আমাদের শ্রোতারা অনেকে যারা দেখছেন ফেসবুকে এবং যারা শুনছেন তারা অনেকে কিন্তু, যেমন শঙ্কর হালদার লিখেছেন এবং এর আগেও দু একজন লিখছেন, নামটা আমি ঠিক দেখলাম না, উঠে গেল, যাই হোক, তবে তারা বলছেন যে বিরোধী দলগুলোই কিন্তু মোদিদের জন্য প্রচার করেছেন, তারা যেভাবেই প্রচার করে থাকুন তাদের প্রচার কিন্তু মোদিদের জন্য পজিটিভ হয়েছিল, সেটাই বলছে যে তারা
গোপীনাথ দত্ত নামে একজন আমাদের
শঙ্কর হালদার তাই লিখছেন যে মোদিদের প্রচার কিন্তু বিরোধী দলগুলোই করেছে।
গোপীনাথ দত্ত নামে একজন দর্শক আমাদের ফেসবুকে মন্তব্য করেছেন, যে কোনো ধর্মীয় শক্তির উত্থান আধুনিক রাষ্ট্রের জন্য স্বস্তিদায়ক নয়, বিজেপির পুনরুত্থান শুধু হিন্দুত্ববাদী মানসিকতা কাজ করেছে বলে মনে করেন কি? এই মন্তব্য প্রশ্ন এবং মন্তব্যটি করেছেন আমাদের একজন দর্শক। আরেকজন দর্শক বলেছেন যে লিয়াকত চৌধুরী, তিনি বলেছেন ভারতীয় মিডিয়া কর্পোরেশনের ভূমিকা ছিল মোদির পক্ষে বেশ আগে থেকেই।
সেটা হ্যাঁ, আমি আসলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, তিনি আমাদের সঙ্গে আছেন, তো তার কাছে শুনবো তার বিশ্লেষণ খুব সংক্ষেপে যদি তিনি করেন। তানভীর নাসরিন,
দেখুন ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু মানে শুধুমাত্র মানে তাদের বিরোধিতা করলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, এ কথা খুব লুজলি বলা হলেও পাঠিয়ে দেওয়াটা কিন্তু সহজ নয়, সেখানে আরো এতগুলো প্রতিষ্ঠান রয়েছে, কাজেই ওই ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয় না। আমরা দরিদ্র মানুষের কথা শুনলাম, সাধারণ মানুষের কথা শুনলাম, আমি সেখানে একটা সংযোজন করব যে এই ইলেকশনে নতুন প্রজন্মের ভোটাররা, তারা কিন্তু খুব জাতীয়তাবাদ নিয়ে, আমার মনে হয় যারা প্রথম ভোটার তারা কিন্তু সেটা নিয়ে যে খুব ভাবিত এরকম কিন্তু নয়।
আর এবার নতুন প্রজন্মের ভোটারদের সংখ্যা অনেক ছিল, নতুন মানে তরুণ,
নতুন প্রজন্মের প্রচুর ভোটার, যে কারণে এক্সপেকটেশনটা সেটা একটা ইউফোরিয়ার একটা আকার নিয়েছে। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই যে ইউপিতে এবং এই মোদি কারিশমা, তিনি এই গত 5 বছরে যা পারফর্ম করেছেন সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া একটা ইউফোরিয়া এতটাই যে তাকে কেন্দ্র করে যে ইউপিতে সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি জোট গড়েও কিন্তু কিছু করতে পারেনি, তারা ঠেকিয়ে দিতে পারেনি। উল্টো দিকে বিজেপি কিন্তু তার 10% ভোট বাড়িয়ে নিয়ে 49.8% ভোট পেয়েছে, এটা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার উপর ভিত্তি করে। আর যে কথাটা বলছিলাম যে দেখুন মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে 5 মাস আগেও কিন্তু বিজেপি হেরে গিয়েছিল
কংগ্রেস।
হ্যাঁ, সেখানে মধ্যপ্রদেশে আমরা লোকসভায় দেখলাম 29টার মধ্যে 28টা সিট বিজেপি পেয়েছে, 11টার মধ্যে 9টা সিট ছত্তিশগড়ে পেয়েছে, যেখানে বিজেপি 5 মাস আগে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিল সেখানে লোকাল ইস্যুতে ভোট হচ্ছিল, সেখানে লোকসভায় এই যে বিপুল জয় এটা কিন্তু আরেকটা জিনিসও ইন্ডিকেট করে যে ভারতবর্ষের গণতন্ত্র প্রত্যেকটি এই সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে কতটা পরিণত হচ্ছে। উড়িষ্যার ক্ষেত্রেও যদি একেবারে মানে গতকালের উদাহরণ দেখি তাহলে উড়িষ্যার ক্ষেত্রেও বিধানসভায় নবীন পট্টনায়কের বিজেডি, সেখানে সাধারণ মানুষ, উড়িষ্যার সাধারণ মানুষ কিন্তু তারা রাজ্য স্তরে নবীন পট্টনায়ককে চুজ করেছেন বিধানসভায়, কিন্তু লোকসভায় বিজেপি পেয়েছে 21টার মধ্যে 8টি আসন। 2014 কিন্তু সেটা ছিল 2, 4 times জাম্প হয়েছে।
পরমাশিষ
ঘোষ রায় আমাদের কলকাতা সংবাদদাতা, সেটা একটু শুনে নি, যেখানে আসলে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সেই রিপোর্ট
কিছুটা দেখেছি আমরা চিত্র।
আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দলে থেকেও দলবিরোধী মন্তব্য করেছেন শুভ্রাংশু রায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শুভ্রাংশুকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, তাতে অনুমোদন দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের 17 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচার করেছেন সংশ্লিষ্ট জেলার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বর্তমান বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। প্রসঙ্গত বলা যেতে পারে, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অপরদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন অর্জুন সিং, যিনি মুকুল রায়ের হাত ধরেই অতি সম্প্রতি অর্থাৎ লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপিতে যোগ দেন। ভোটের ঠিক আগে দলীয় প্রচারের সময় শুভ্রাংশু রায় দাবি করেন 2 লক্ষেরও বেশি ভোটে জিতবেন দীনেশ ত্রিবেদী, কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভা কেন্দ্রে হেরে যায় তৃণমূল কংগ্রেস। এবং এই ফলাফল নিয়ে আজ শুভ্রাংশু রায় এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি যেমন বীজপুরের ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায় এখানকার ভূমিপুত্র, বাবার কাছে হেরে গিয়েছি, মানুষ বেছে নিয়েছে বাবাকে, আমার বাবা একা হাতে গোটা তৃণমূলকে তছনছ করে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, শুভ্রাংশুর এহেন মন্তব্য ভালো চোখে দেখছে না তৃণমূল নেতৃত্ব, তাই আগামী 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগেই দলের হাল কড়া হাতে ধরতে চাইছেন তৃণমূল নেত্রী। শুভ্রাংশুকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হলো, দলবিরোধী কাজ বা মন্তব্য করলে আর ছাড়া হবে না। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শুনলাম আমরা পরমাশির ঘোষের রিপোর্টটি, আজকে তিনি পাঠিয়েছেন কিছু কিছু মতামত এবং মন্তব্য। আর আমরা কিন্তু এই ফোন বাজছিল দু একবার, কয়েকজনের শ্রোতার আমরা কল নিতে পারছিলাম না। এখন আমাদের প্রযোজিকা জয়তী দাশগুপ্ত বললেন যে একজন লাইনে আছে। হ্যালো, হ্যালো,
হ্যালো, নমস্কার।
নমস্কার, দীপক চক্রবর্তী বলছেন? হ্যাঁ, খুব চট করে বলুন আপনার প্রশ্ন কি।
জি, আজকে আমাদের যে প্যানেল দিয়ে আছেন, আমাদের দীপঙ্কর দাদা আছে, ওনাকে আমি নমস্কার জানাচ্ছি।
ধন্যবাদ।
আমার ছোট্ট করে প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে, আমরা জানি যে আমাদের নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী আসছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, কিছু যারা বাঙালি যে জনরা আছেন, এবার তাদের একটা হিন্দু দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব ছিল, একটা বিবাদ ছিল, যেটা আমরা জানি, এটা কি মীমাংসার হবে, এবং কি তার দ্বন্দ্বটা কতটুকু গ্রহণযোগ্য, যে আমরা কিন্তু শুনছি এবং কি যে আমাদের হিন্দু যে বিজেপি আছে তাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা কতটুকু আমাদের বুঝতে।
আমরা প্রশ্নটি পরিষ্কার বুঝতে পারি
দীপক, আমরা তো ভালোভাবে বুঝতে পারলাম না। যাই হোক, আমি ফিরে যাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার তেমন সুবিধার নয়, তাই জনগণ মুখ ফুরিয়ে নিচ্ছে, এই মন্তব্যটি এ কারণেই পড়লাম। অনেক মন্তব্য এসছে, কারণ হচ্ছে আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি ফেরাতে চাই। পশ্চিমবঙ্গের
দীপক যেটা বললেন, দীপক আরেকবার একটু বলবেন আপনি কি জানতে চাচ্ছেন খুব সংক্ষেপে।
জি আপু, আমি বলতে যাচ্ছিলাম যে বিজেপি এবং কি আমাদের যে সংখ্যালঘু আছে যারা ভারতে আছেন, তাদের তো দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা কতটুকু মানে গুরুত্বপূর্ণ, এটা সঠিক না দেখি এটা। আর আমাদের যে বাংলাদেশে যে নরেন্দ্র মোদী আসছেন, তা আমাদের কতটুকু মানে এই যে তিস্তা,
নরেন্দ্র মোদী তো এতদিনই ছিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যাচ্ছি,
দীপক যে কথাটি বললেন সেটা একটি যে ভারতের সাথে সেরকম কি দ্বন্দ্ব আমি বুঝলাম না,
জি আসলে প্রশ্নটি দীপক চক্রবর্তী
গেছে বা বাংলাদেশী বলে যাদেরকে মনে করা হচ্ছে ভারতে আছেন তাদের বিরুদ্ধে কিন্তু কিছুদিন ধরেই একটা মানে উত্তেজনা ছিল সেই ক্ষেত্রে। আর এমনিতেও তুমি যেটা বললে
জি আমরা আমরা আসলে আমাদের যে
পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টি দিতে চাই, পশ্চিমবঙ্গে
সংবিধান আমরা পেয়েছিলাম, যে সংবিধান আমাদের ভারতবর্ষকে কতগুলো মৌলিক অধিকার দিয়েছিল, তার মধ্যে কথা বলার অধিকার, ভোট দানের অধিকার এটা দিয়েছিল। এখন দুর্ভাগ্য কি জানেন, পশ্চিমবঙ্গ যত ম্যাচিওর্ড হচ্ছে, যত পরিণত হচ্ছে, সারা ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থাটা যত ম্যাচিওর্ড হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে লজ্জা বোধ করছি তাও বলছি আমরা ইম্যাচিওর্ড হচ্ছি। আমাদের এখানে এখন 300 কোম্পানি, 700 কোম্পানি, 800 কোম্পানি, 900 কোম্পানি সেন্ট্রাল রিজার্ভ ফোর্স কয়েক কোটি টাকা দিয়ে, 250 কোটি টাকা বেড়ে রাজ্য সরকার ইতিমধ্যেই খরচা করছেন, কয়েকশো কোটি টাকা দিয়ে সিআরপিএফ না এলে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স না এলে আমরা ভোট করতে পারছি না কেন? গণতন্ত্র তো সেই ব্যবস্থা যেখানে মানুষ স্বেচ্ছায় গিয়ে ভোট দান করবেন, এটা একটা, এই গণতান্ত্রিক ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে ভেঙে পড়ছে, সারা পশ্চিমবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভাবে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা সার্বিক চেহারা নিচ্ছে, বাম আমল এটা শুরু হয়েছিল এবং এই 8 বছর পরিবর্তনের রাজত্বে এটা একটা মারাত্মক জায়গায় গেছে। আমি শুধু দৃষ্টান্ত হিসেবে বলি, গত পঞ্চায়েত নির্বাচনে অফিসিয়ালি 72 জন মানুষ প্রাণ দিয়েছেন শুধু পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিতে কিংবা ইলেকশনের দিন পার্টিসিপেট করতে গিয়ে। গণতন্ত্রে এটা কেন হবে? এই দুর্ভাগ্য আরো কি জানেন, এই 72 জন মানুষ যারা মারা গেছেন, তাদের যারা খুন করেছেন, তাদের একজন অপরাধীও এখন জেলের মধ্যে নেই। দুর্ভাগ্য এটা বাংলার, দুর্ভাগ্য এটা ভারতবর্ষের, যে সারা ভারতবর্ষে পঞ্চায়েত নির্বাচনগুলো হয় কোন জায়গায় এই ধরনের নৃশংস অত্যাচার হয় জানি না।
অথচ পশ্চিমবঙ্গ তো অনেক উদার এবং পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থার প্রতিও অনেকের মানে ভালোই সমর্থন ছিল, অনেকে অনুকূল দৃষ্টি নিয়েই দেখতেন।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের থেকেও বলছি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু যতটা উন্নয়ন হয়েছে তার থেকে বেশি লুটটা হয়েছে প্রশাসনের ভেতর থেকে। আমি প্রশাসনের বিভিন্ন স্তরে যুক্ত থেকে আমি এটা বলছি, এবং এই লুটটাকে কভার আপ করার জন্য ক্ষমতায় থাকবো 100-100 কিরম একটা স্লোগান তুলেন, 100-100% চাই, 2017-21 জুলাই স্লোগান চাইলেন, দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ফল হলো কি 72 জন মারা গেল। এবং দুর্ভাগ্য যখন পঞ্চায়েত নির্বাচনে এই মানে এই সাংঘাতিক কাণ্ড চলছে, 9 দিন ধরে নবান্নে 14 তলায় বসে পুরো দেখার পর একটি মন্তব্য না করে শেষ দিনে এসে মন্তব্য করছেন যে ওগুলো শ্রেয় ইনসিডেন্ট, মানুষের মৃত্যু যদি শ্রেয় ইনসিডেন্ট হয় এর থেকে দুঃখের এবং দুর্ভাগ্যের কিছু হয় না। এবারে লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে বারবার ভাবছিলাম যে আগামী দিনে বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কর্পোরেশন নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে তো উঠে যাবে আগামী দিনে যদি এই পরিস্থিতি হয়। আমাদের মনে আছে আমরা বিহারকে দেখে একটা সময় ব্যঙ্গ করতাম, বিহারে যেখানে একটা পঞ্চায়েত নির্বাচনে একটা মাত্র রক্তক্ষরণ হয়েছিল, লাইনে দাঁড়ানো একজন মহিলার হাত থেকে রক্তক্ষরণ হয়েছিল বাঁদরের আঁচড়ে, আর সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে 72 জন মারা গেল। এবং এবারে লোকসভা নির্বাচনে কি ব্যাপক লুট করার চেষ্টা হয়েছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আটকে দিয়েছে, নির্বাচন কমিশন সব জায়গায় পৌঁছতে পারেনি, চেষ্টা হয়েছে আটকে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ আতঙ্কের মধ্যে আছে। ভোট এলেই বাংলার মানুষের এই প্রশ্নটা হয়, ভোটটা দিতে পারবো তো? এই বাস্তব অবস্থাটা কিন্তু সারা ভারতবর্ষ,
ধন্যবাদ আপনাকে, মানুষের জানা দরকার। সবশেষে আসবো যে রোহিঙ্গা বিষয় নিয়ে ভারত তেমন কিছু দৃষ্টি দেয়নি, এবারে পারবে কিনা? এখানে স্থানীয় পর্যায়ে ভারতের রাষ্ট্রদূত যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথা বলেছিলেন আমাদের সহকর্মী সেলিম হোসেন, তারই অংশ বিশেষ আমরা শুনে নিই।
Keep in mind that we are the only country in the world that has a common border with both Bangladesh and Myanmar. And we have been very strongly advocating resolution of the issue. We have always advocated that Myanmar has to take back the Rohingya refugees that have come in from the Rakhine state of Myanmar. We have advocated that in our bilateral engagement with both Bangladesh and Myanmar. But in real terms, I think the assistance that we have given for the Rohingyas, I think, has not been matched by any other country. As Ambassador of India to Bangladesh, I myself saw that in the first couple of months, we had up to 400,000 Rohingya refugees that streamed across the border, beyond the capacity of the state for handling. We provided emergency assistance of 15 kilo family packs, which included all of the items.
হ্যাঁ, আসলে ভারতে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রৃঙ্গলা তিনি যেমন সেলিমকে এক প্রশ্নের জবাবে বলেছিলেন যে ভারতের সাথে মিয়ানমার এবং বাংলাদেশের অভিন্ন সীমান্ত রয়েছে দুটি দেশেরই, এবং দ্বিপাক্ষিক পর্যায়ে যখন ভারত মিয়ানমারের সাথে আলোচনা করেছে তখন সবসময় বলেছে যে এই রোহিঙ্গা সমস্যাটি, রোহিঙ্গা শরণার্থীর সমস্যার একটা সুষ্ঠু সমাধান অবশ্যই করতে হবে এবং তার জন্য ভবিষ্যতের মোদি সরকার হয়তো আরও কিছু করবেন, ইতিবাচক কিছু পদক্ষেপ গ্রহণ করবেন, সেটিই তিনি রাষ্ট্রদূত ব্যক্ত করেছিলেন। তো আজকে তো আমাদের হাতে আর সময় নেই, আমাদের আজকে উঠতে হবে, কিন্তু তহিদ তার আগে আমি বলে দিই যে লোকসভা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের প্যানেলে চারজন অতিথি ছিলেন, আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী এবং মহুয়া চট্টোপাধ্যায়, ইতিমধ্যেই তারা চলে গেছেন ব্যস্ততার কারণে, এখন সঙ্গে রয়েছিলেন আর কি সৈয়দ তানভীর নাসরিন এবং সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় করে সারাক্ষণটি আমাদের সঙ্গে থাকার জন্য। সময় স্বল্পতায় আরও বিস্তারিত আলোচনা হলো না, আগামীতে আমরা এ নিয়ে আরও আলোচনা করব, আরও খবরাখবর জানাবো। তাহিদ, আজকের আলোচনা
আজকের মতো আমরা বিদায় চাইছি এবং দর্শক শ্রোতা, আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনাদের অনেকের মন্তব্য বা প্রশ্ন নিতে পারেনি।
যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক
ধন্যবাদ। শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ভারতের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিজেপির বিশিষ্ট নেতাদের সঙ্গে তার নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে বৈঠকে বসেছেন। এদিকে ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদির জয়লাভে যুক্তরাষ্ট্র আশাবাদ ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান অর্টেগাস এক বিবৃতিতে বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভের জন্য নরেন্দ্র মোদি ও তার জাতীয় গণতান্ত্রিক জোটকে যুক্তরাষ্ট্র অভিনন্দন জানায়। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের নির্বাচন হচ্ছে মানব ইতিহাসে গণতন্ত্রের সবচেয়ে বড় অনুশীলন। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ থেকে ব্রিটেনের বেরিয়ে আসার প্রশ্নে টেরেজা মে নিজের দলের মধ্যে মতবিরোধ সৃষ্টির ফলে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। মার্গারেট থেচার এবং ডেভিড ক্যামেরনের পর তিনি হচ্ছেন তৃতীয় নেতা যিনি পদত্যাগ করছেন। তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবিতে বেঁচে যাওয়া আরও তিনজনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
গতই 9 মে ভূমধ্যসাগরে ইউরোপগামী একটি নৌকাডুবির ঘটনার পর এ নিয়ে বেঁচে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মোট 18 জনকে দেশে ফিরিয়ে নিয়ে আসে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। সংস্থাটির ন্যাশনাল কমিউনিকেশনস অফিসার চৌধুরী আসিফ মহিউদ্দিন হারুন জানান, গত 11 মে তিউনেশিয়া উপকূলে ভাসতে থাকা দুটি নৌকা থেকে অন্তত 29 জন বাংলাদেশিকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। পরে দেশটির কোস্টগার্ডের সহায়তায় তাদের তিউনেশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় IOM সূত্র বলছে, বেশ কিছু সংখ্যক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ব্র্যাকের মাইগ্রেশন টিমের প্রধান আলামিন নয়ন জানান,
4 জন হসপিটালে আছে, 3 জনকে আজকে দেশে ফেরত পাঠানো হয়েছে আর 7 জন ফিরতে চাচ্ছে না।
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত 40 জন বাংলাদেশি নিখোঁজ হন, এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে 40 জনের সবাই পানিতে ডুবে মারা গেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় যখন বহু মানুষ মসজিদে ছিলেন তখনই বোমা আক্রমণ হয় এবং ওই হামলায় একজন ধর্মীয় নেতা মৌলবী সামিউল্লাহ রায়হান নিহত হয়েছেন। ওদিকে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। পুলিশ জানিয়েছে, শুক্রবার কোয়েটার পাস্তুনাবাদ এলাকায় বোমা হামলায় একটি মসজিদ সহ অন্যান্য ভবনের ক্ষতি হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন অড্রিয়াস রিজাস, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সঞ্জানা ফিরোজ, আমি শেগুফতান স্ট্রিন কুইন,
তাহিরা কিবরিয়া।
সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.